বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 19 নভেম্বর, 4 অগ্রহায়ণ এবং ফার্সি 28 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ইউপি নির্বাচনে অব্যাহত সহিংসতা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা সম্পর্কে সাপ্তাহিক আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা, 3 ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ইরান বিরোধী বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। আসন্ন ভিয়েনা সংলাপে আমেরিকার অন্যায় দাবি মেনে না নিতে ইরানি আলোচকদের প্রতি তেহরানের জুমা নামাজের খতিবের আহ্বান। বাংলাদেশ সরকার খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে মির্জা ফখরুলের অভিযোগ। এবং ভারত জুড়ে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত 3টি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী। জাতির কাছে ক্ষমা প্রার্থনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমেরিকা, 3 ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, আমেরিকা, 3 ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের স্বেচ্ছাচারী ওয়ার্কিং গ্রুপ যে বিবৃতি প্রকাশ করেছে তা জবাব দেওয়ার যোগ্য নয়। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সবগুলো দেশ ও আমেরিকার প্রতিনিধিরা বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে মিলিত হন। বৈঠক থেকে প্রকাশিত এক বিবৃতিতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আসন্ন ভিয়েনা সংলাপের প্রতি সমর্থন ব্যক্ত করার পাশাপাশি দাবি করা হয় ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে তুলনামূলকভাবে ভালো অবস্থান গ্রহণ করায় পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছে রাশিয়া। মস্কো বলেছে এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করার পরিবর্তে এবার এই সমঝোতাকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়ার সিনিয়র কূটনীতিক মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির সদস্য দেশগুলোর সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক এক বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। উলিয়ানোভ তার টুইটার বার্তায় আরও বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলো অত্যন্ত ইতিবাচক অবস্থান নিয়েছে। খুব বেশি দিন আগের কথা নয় যখন এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করে বক্তব্য দিয়েছিল, কিন্তু এবার তারা প্রমাণ করেছে যে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে জানে। তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা ও ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন। তিনি আজ তেহরানের জুমার নামাজের খোতবায় আরও বলেন, পরমাণু আলোচনা ইরানের সম্মান ও মর্যাদা ধরে রাখতে হবে এবং শত্রু যে কোনো দাবির কাছে নতি স্বীকার করা যাবে না। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নানা ভিত্তিহীন অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করার জন্যও ইরানি আলোচক দলের প্রতি আহ্বান জানান। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ছয় দফা আলোচনা করেছে। 2015 সালে স্বাক্ষরিত যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা 2018 সালে বেরিয়ে গিয়েছিল সেটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু ওই ছয় দফা সংলাপ থেকে কোনো ফল বের হয়ে আসেনি। আগামী 29 নভেম্বর থেকে ভিয়েনায় আবার ওই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয় জীবন থেকেও সরিয়ে দেবার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে, বিদেশে পাঠানোর আইনি সুযোগ রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের মহাসচিব। এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসার দাবিতে আগামীকাল শনিবার ঢাকা সহ সারা দেশের জেলা ও মহানগরে গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দেশে যতটা সম্ভব চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসকরা বারবার তাকে বিদেশে উন্নত হাসপাতালে স্থানান্তর করতে বলেছেন। এদিকে আইনমন্ত্রী আনিজুল হক গতকাল সংসদে বলেছিলেন, আইন সবার জন্য সমান, একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ সুবিধা ভোগ করেন বেগম জিয়া তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। সাজা স্থগিত রেখে মুক্তির শর্তে তার বাসায় অবস্থান করা এবং বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও উনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, আমরা কোনো বাধা দেইনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের হরিয়ানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়ার উপর বিজেপি সরকারের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা ক্রমাগত মসজিদ ভাঙচুর এবং মুসলিমদের ইবাদতের স্থানগুলোর বিরুদ্ধে সংঘ পরিবারের চরমপন্থীদের আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম ঘটনা ঘটে থাকে। বিবৃতিতে বলা হয়, মুসলিম ধর্মীয় স্থানগুলোকে অপবিত্র করার লক্ষ্যে উগ্র হিন্দু দলগুলো শুক্রবারের জুমা নামাজের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি মাঠে গোবর ফেলেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ত্রিপুরায় মুসলমানদের উপর এবং তাদের মসজিদ, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নৃশংস হামলা অব্যাহত রয়েছে। ভারত জুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি জাতির কাছে ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ সংক্রান্ত ঘোষণা করেন। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত এক বছরেরও বেশি সময় ধরে কৃষকরা বিভিন্ন রাজ্যে একনাগাড়ে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে এবার কৃষক আন্দোলন শেষ হবে বলে মনে করা হচ্ছে। কৃষক আন্দোলনের চাপে ও কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলের আশঙ্কায় বিতর্কিত ওই আইন প্রত্যাহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম আজ বলেন,
এটা মোদী সরকারের একটা বড় হার। সব দল মিলে বারবার করে বলেছিল, তখন করেনি, এখন উত্তরপ্রদেশ ইলেকশন আসছে, বুঝতে পারছে যে তাই আজকে এটা বাধ্য হলো।
ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত বলেছেন, আন্দোলন এখনই প্রত্যাহার করা হবে না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল করা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন, এই আন্দোলনকারী কৃষকরা তাদের প্রতি হওয়া কোনো নিষ্ঠুরতাতেই দমেননি। তৃণমূলের জাতীয় মুখপাত্র ড্রেকো ব্রায়ান এমপি বলেছেন, ঔদ্ধত্যের পরাজয়, গর্বের চূড়া থেকে হাঁটু ভেঙে বসা। অন্যদিকে অমিত শাহ প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, কৃষি আইন নিয়ে এই ঘোষণা রাষ্ট্রনায়কোচিত, ঘোষণাকে স্বাগত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2020 সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল, ইরান, রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হল যখন বাইডেন ইরানের সঙ্গে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন। বাইডেন প্রশাসন একদিকে স্বীকার করছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন তা ব্যর্থ হয়েছে, অন্যদিকে এই প্রশাসন নিজেই ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থ নীতি অনুসরণ করে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এদিকে ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মনে করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নয়া নিষেধাজ্ঞাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে বিবেচনা করছে ইরান। খাতিবজাদে আরও বলেছেন, হতাশা থেকে সৃষ্ট বেপরোয়া মনোভাব থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে আমেরিকা সারাক্ষণ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে এবং আরও কিভাবে হস্তক্ষেপ করা যায় সেই চিন্তায় বিভোর থাকছে, তখন ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ইরান সহ আরও কয়েকটি দেশের সমর্থনে হ্যাকারদেরকে চিহ্নিত করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়েছিল। এছাড়া তারা মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে ভোটারদেরকে নিরুৎসাহিত করার এবং মার্কিন সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। তবে ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। যাই হোক, মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র এমন সময় ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা দিল যখন বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে বহুবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এখনও ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ইরানের ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন সরকার সেদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে ইরানের ছয় ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য সবসময়ই বিরোধী দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করে, অথচ বাস্তবতা হচ্ছে খোদ ওয়াশিংটনই বহু বছর ধরে অন্য দেশের নির্বাচনে সরাসরি কিংবা পরোক্ষভাবে হস্তক্ষেপ করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের ব্যাপারে মার্কিন আচরণের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ইরানে ইসলামী বিপ্লবের অনেক আগে 1953 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থানে লন্ডন ও ওয়াশিংটনের সরাসরি হাত ছিল। এরপর 1979 সালে বিপ্লবের পরও ইরানের নির্বাচনে অংশ নিতে জনগণকে নিরুৎসাহিত করার জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালায়। এখনও তারা ইরানের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় মিথ্যা অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা, প্রাণহানি, হামলা ভাঙচুরের কমতি হচ্ছে না। আজকেও যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নিলেও একরকম খোলা মাঠে খেলতে গিয়ে সহিংসতা, প্রাণহানি, হামলা ও ভাঙচুরের কমতি হচ্ছে না। বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগের বিদ্রোহীরা, তাই ভোটে জয়ী হতে বিদ্রোহীদের প্রভাব বিস্তারের কারণে সহিংসতাও বেড়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার কারণে দল থেকে বহিষ্কার করেও সংঘাত ঠেকানো যাচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার প্রশ্নে গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচনে আমরা শুধু চেয়ারম্যান পদে প্রতীক দিয়েছি, কিন্তু মেম্বার পদে কোনো প্রতীক নেই। শুধু যে চেয়ারম্যান প্রতীক দিচ্ছি দেখেই মারামারি তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে সহিংসতা অনেক কমিয়ে আনা হয়েছে, তবে এটা ঠিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা আগেও হয়েছে। একটা হানাহানি, ভোট দিতে গিয়ে মানুষের প্রাণ যাবে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের হিসাব মতে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 50 জনের মতো প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দ্বিতীয় ধাপের ভোটে। সহিংসতার কারণ হিসেবে খোদ নির্বাচন কমিশনও মনে করছে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে এসব ঘটনার জন্ম দিচ্ছে। এদিকে আজকেও যশোরের শাসা উপজেলায় গোগো ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া নওগাঁর মান্দায় গণেশপুর ইউনিয়ন নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত রানা নামের একজন আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে কক্সবাজার এবং ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কারের খবর জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উল্লেখ্য, এ পর্যন্ত দুই ধাপে 1,197 ইউনিয়ন পরিষদে ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ 756 ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন, আর তাদের মধ্যে কোন রকম ভোট ছাড়াই বিজয়ী হয়েছেন 254 জন। আর সরাসরি ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন 502 ইউনিয়ন পরিষদে। সরাসরি ভোটে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 416 ইউনিয়ন পরিষদে, যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী। আর স্বতন্ত্রদের মধ্যে প্রায় 100 ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও জাতীয় পার্টি জাপার 13, জাতীয় পার্টি জেপির 5, ইসলামী আন্দোলনের 4 এবং অন্যান্য দলের 3 প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পাশ্চাত্য জীবন ব্যবস্থা সম্পর্কে সাপ্তাহিক আলোচনা। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পাশ্চাত্যে খাদ্যাভ্যাস, বিশেষ করে সেদেশের খাদ্য শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি পাশ্চাত্যের দেশগুলোতে ফাস্ট ফুডের মতো খাবারের চাহিদা অনেক বেশি। ফাস্টফুড খাওয়ার পর মাদকাসক্তির মতোই মানুষের মস্তিষ্ক এ ধরনের খাদ্যে আসক্ত হয়ে পড়ে। এর কারণ হল ফাস্টফুড তৈরিতে প্রচুর পরিমাণ চর্বি, চিনি, লবণ ও আজিনোমোটো নামের এক ধরনের উপাদান ব্যবহার করা হয়। এর ফলে বারবার ফাস্টফুড খাওয়ার ইচ্ছা জাগে। আজকের আসরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এ প্রত্যাশা রইল।
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সুবাদে গোটা বিশ্বে চিকিৎসা সেবায় এসেছে অমূল পরিবর্তন। উন্নত যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম রোগ নির্ণয় ও অস্ত্রোপচারকে অনেক সহজ করে তুলেছে। এর ফলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা বেড়েছে। বিশ্বে 20,000 প্রকারের বেশি ওষুধ রয়েছে। বলা হচ্ছে বিশ্বে অর্থ উপার্জনের তৃতীয় বৃহত্তম খাত হচ্ছে এই ওষুধ শিল্প। 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী ওষুধ শিল্পে বার্ষিক লেনদেনের পরিমাণ 11,00,000,000,000 বেশি। বিশ্বে ওষুধের ব্যবসায় সবচেয়ে এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পাশাপাশি অন্যান্য ধনী দেশগুলোও এক্ষেত্রে অগ্রগামী। আন্তর্জাতিক ওষুধ বাজারে 80% নিয়ন্ত্রণ এসব দেশের হাতে। এর মধ্যে 1/3 বেশি বাজারের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আমেরিকার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে মানসম্পন্ন চিকিৎসা সেবা থেকে এখনও অনেকেই বঞ্চিত। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হয় না।
2018 সালের জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি খবর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা খরচ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমেরিকার বোস্টন শহরের একটি রেল স্টেশনে 45 বছর বয়সী এক নারী দুর্ঘটনার শিকার হন। ট্রেন থেকে নামার সময় তার পা ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে আটকে যায়। এতে তার পায়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় এবং হাড় বের হয়ে আসে। এ সময় তিনি প্রচন্ড ব্যথায় কাঁদছিলেন। তিনি যে শুধু পায়ের ব্যথাতে কাঁদছিলেন তা নয়, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করছিলেন, কিন্তু তখন ওই নারী তাদের বাধা দিয়ে বলেন এ কাজ যেন কেউ না করে। অ্যাম্বুলেন্সের অনেক খরচ, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। প্রচন্ড ব্যথার মাঝে তার এই আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রশ্ন ওঠে মার্কিন চিকিৎসা ব্যবস্থায় মাত্রাতিরিক্ত খরচ নিয়ে। নিউ ইয়র্ক টাইমস তখনই এই ঘটনা নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছিল।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা জটিল এবং ব্যয়বহুল। সেখানে স্বাস্থ্যখাতকেও মানব কল্যাণের চেয়ে মুনাফা লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। স্বাস্থ্য বীমা নিয়েও চলে ব্যাপক ব্যবসা। বীমা ব্যবসা লাভজনক হওয়ার কারণে কয়েক দশক আগে বড় বড় কোম্পানি এই খাতে বিনিয়োগ করে। যদিও এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি নাগরিকের স্বাস্থ্য বীমা নেই, অবশ্য যাদের বীমা রয়েছে তাদেরও একটা বড় অংশ অন্যান্য ধনী দেশের পর্যায়ের ভালো মানের চিকিৎসা সেবা পান না। আমেরিকায় চিকিৎসা খাতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হলেও বাস্তবে এক্ষেত্রে মানুষের সন্তুষ্টির মাত্রা খুব বেশি নয়। সন্তুষ্টির মাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আমেরিকায় স্বাস্থ্য ও চিকিৎসা খাতে মাথাপিছু বার্ষিক ব্যয় প্রায় $9,000, যা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD-র অন্য সব সদস্য দেশের চেয়ে অনেক বেশি। 2017 সালে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রাপ্তই নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন প্রায় সব মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি নির্বাচনের আগে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই নির্বাচনের আগে এ বিষয়ে নানা প্রতিশ্রুতি দেন।
2018 সালের মার্চে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি গবেষণাপত্র প্রকাশ করে। হার্ভার্ড টিএইচ এন স্কুল অব পাবলিক হেলথ, দ্য হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স 2013 থেকে 2016 সালের আন্তর্জাতিক তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে আরও 10টি ধনী দেশের চিকিৎসা ব্যবস্থার তুলনা করে। এতে দেখা যায় অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা খাতে ব্যয় অনেক বেশি, কিন্তু এরপরও তাদের চিকিৎসার ফলাফল অন্যদের তুলনায় খারাপ। এমনকি অন্য ধনী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের মানুষের চিকিৎসা নেওয়ার প্রবণতাও অনেক কম। টিকাসহ এ ধরনের নানা প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নে মার্কিন চিকিৎসা খাতে রয়েছে অনেক দুর্বলতা। এ কারণে আমেরিকায় প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। 2017-2018 সালে আমেরিকায় 61,000 মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC-র এক প্রতিবেদনেও একথা স্বীকার করে বলা হয়েছে, প্রতিবছরই বিপুল সংখ্যক মার্কিন নাগরিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে মারা যান, যদিও ইনফ্লুয়েঞ্জার ভালো মানের টিকা রয়েছে। ¶¶
জন হপকিন্স কলেজের একদল গবেষকের তথ্য অনুযায়ী আমেরিকায় প্রতি বছর প্রায় 2.5 লাখের বেশি মানুষ ভুল চিকিৎসায় মারা যায়। বিশ্বাস করতে কষ্ট হলেও এটি সত্যি। অন্যান্য প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা 4 লাখেরও বেশি। হৃদরোগ ও ক্যান্সারে ভুল চিকিৎসার জন্য মৃত্যু হার সবচেয়ে বেশি। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও ভুল চিকিৎসার সংখ্যা এত বেশি হওয়ার পেছনে গবেষকেরা ভুল রোগ নির্ণয়, কম্পিউটার সিস্টেমে ভুল, যন্ত্রপাতির ত্রুটি, সঠিক নিয়মে ওষুধ গ্রহণ না করা এবং চিকিৎসকদের ভুলকেই দায়ী বলে মনে করছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগামী আসরে আরো আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা সম্পর্কে সাপ্তাহিক আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 19 নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা অনুমতি না পেলে বিএনপি এমপিদের পদত্যাগ যুগান্তর। এবার রাজধানীতে একসঙ্গে 3 বোন নিখোঁজ, ইত্তেফাক। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার 124, প্রথম আলো। গণ অনশনে সকল রাজনৈতিক দলগুলোকে অংশ নেয়ার আহ্বান ফখরুলের, মানবজমিন। সারাদেশে নদী দখলদার 65,127 জন, উচ্ছেদে চলছে অভিযান, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, কোথাও মিষ্টি বিলি কোথাও স্লোগান। কৃষি আইন প্রত্যাহারের খবরে সিংহ টিকরিতে উচ্ছ্বাস আনন্দবাজার পত্রিকা। মমতার দিল্লি সফরে বড় চমক, তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী, তুঙ্গে জল্পনা দৈনিক সংবাদ প্রতিদিন। ক্ষমা চাইতে বিএসএফ শিবিরে গেলেন শুভেন্দু, নাটক বলে কটাক্ষ তৃণমূলের। আজকাল শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গণ অনশনে সকল রাজনৈতিক দলগুলোকে অংশ নেয়ার আহ্বান ফখরুলের, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিনে লেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকাল শনিবার গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। এতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে অংশ নিয়ে একাত্মতা পোষণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তাঁর পরিবার সরকারের কাছে আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আইনমন্ত্রী বলেছেন এতে আইনের কোনো সুযোগ নেই তাকে বিদেশে পাঠানোর জন্য। এটা ডাহা মিথ্যা কথা। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন, কিন্তু তাদের লক্ষ্য একটাই, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনীতি থেকে সরিয়ে দিয়ে এবং এ দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যই তাঁরা তাকে বিদেশ যেতে দিতে চাচ্ছে না। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ উল্লেখ করে ফখরুল আরো বলেন, আমরা জানি না কতটা গুরুতর অসুস্থ বেগম জিয়া, আমরা ডাক্তারদের ভাষা বুঝি না, সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমি জানি না পার্লামেন্টে যখন প্রধানমন্ত্রী কথা বলেন কোন রাজনৈতিক ভাষায় তিনি কথা বলেন। ভারতের বিতর্কিত কৃষি আইন তুলে নেওয়া সম্পর্কিত খবর আজ বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। ভারতের NDTV-র বরাত দিয়ে ইত্তেফাক লিখেছে, ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল করলেন নরেন্দ্র মোদী। প্রথম আলোর শিরোনাম, কৃষকদের কাছে মাথা নোয়ালেন মোদী, 7 বছরের রাজত্বে এই প্রথম কোনো সরকারি সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার প্রায় সাথে সাথেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, কৃষকদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যকে পরাস্ত করল, কৃষকদের জন্য এটি বড় বিজয়। বিশ্ব শৌচাগার দিবস আজ। দেশের 61% মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে। ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশ পানি, স্যানিটেশন ও হাইজিন সেক্টরে যথেষ্ট উন্নতি করলেও এখনও দেশের 61% জনগণ নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে। সারা দেশে নদী দখলদার 65,127 জন, উচ্ছেদে চলছে অভিযান। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, জাতীয় নদী রক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছে। সারা দেশে 65,127 জন অবৈধ নদী দখলদার রয়েছে। দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে সারা দেশে অভিযান চালানো হচ্ছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মোদীর নতি শিকার, আন্দোলনের চাপে 3 কৃষি আইনি প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, শেষ পর্যন্ত বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। গত প্রায় 1 বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। আর জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অর্থ কেন্দ্রীয় সরকার তথা মোদী পিছু হটলেন। এদিকে বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহার নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন, কৃষক বিরোধী ওই আইনের বিরুদ্ধে যারা আন্দোলনে নেমেছিলেন তাঁদের আপনারা গুন্ডা, জঙ্গি এবং দেশদ্রোহী তকমা দিয়েছিলেন। 600-700 কৃষক শহীদ হওয়ার পর এখন পরিস্থিতি প্রতিকূল বুঝে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করছেন, কৃষকদের কাছে ক্ষমা চাইছেন। প্রিয়াঙ্কা বলেন, আমার আনন্দ লাগছে শেষ পর্যন্ত সরকার বুঝতে পেরেছে এদেশে কৃষকদের চেয়ে বড় কোনো শক্তি নেই। তবে সেই সঙ্গেই তার অভিযোগ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই কৃষি আইন নিয়ে কেন্দ্রের এই অবস্থান বদল। সংবাদ প্রতিদিনের খবর, মমতার দিল্লি সফরে বড় চমক, তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী। খবরটিতে লেখা হয়েছে, নিজের মাটিতে সর্বশক্তিশালী প্রমাণ করার পর এবার রাজ্যের বাইরে ঘর গোছানোর কাজ শুরু করেছে বাংলার শাসক দল। ভিন রাজ্যে তৃণমূল সুপ্রিমোর সফর মানেই নতুন কিছু প্রাপ্তি। উত্তর পূর্বে ত্রিপুরা থেকে পশ্চিমে গোয়া, রাজধানী দিল্লি তৃণমূলের রাজনৈতিক রথের চাকা চলছে গড় গড়িয়ে। দলের গুরুত্বপূর্ণ সদস্যরা গোয়া, ত্রিপুরায় সংগঠন সাজাতে ব্যস্ত, বসে নেই স্বয়ং তৃণমূল নেত্রীও। পুজোর পর গোয়া সফর সেরে ফিরে আবার আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরেও থাকছে চমক। দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের সদস্য। এক্ষেত্রে নাম উঠে আসছে বিজেপি নেতা বরুণ গান্ধীর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানের পর এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একজন সৃষ্টিশীল মানুষ, যিনি মানুষের সংগ্রামের কথা বলতেন, তিনি হাসান আজিজুল হক। তিনি আর নেই, সবাই তাঁকে কথা সাহিত্যিক হিসেবে চিনলেও তিনি শুধু কথা সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন বড় মাপের একজন দার্শনিক ও চিন্তাবিদ। সেই মানুষটি আজ আর আমাদের মাঝে সরাসরি নেই, কিন্তু তিনি আছেন, তিনি থাকবেন। তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁকে নিয়ে আজ আমরা কথা বলব, আর তার সম্পর্কে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতিসত্তার কবি, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদা। জনাব মোহাম্মদ নুরুল হুদা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব মোহাম্মদ নুরুল হুদা, ছোট গল্পের বরপুত্র কথা সাহিত্যিক আজিজুল হক অন্য লোকে চলে গেছেন, তার চলে যাওয়া নিয়ে আপনার কথা বলুন।
আমাদের বাংলা কথা সাহিত্যে অন্যতম শীর্ষ ভারতের জীবনের শুরু থেকে তিনি কথা সাহিত্য এবং সাহিত্যের সঙ্গে জড়িত। কথা সাহিত্যে তার নিজস্ব একটি পাঠভঙ্গি আছে, কথানুরূপী আছে। তার কথা সাহিত্যের চরিত্ররা মূলত বাংলাদেশের আর অঞ্চল এবং বন বাঙালি স্তর থেকে উঠে আসা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্ম এবং তার রচনা আমাদেরকে আমাদের জাতিসত্তা শনাক্তকরণের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। তিনি একজন মঙ্গলাচারী, সদাচারী এবং সাম্যবাদী মানুষ। দর্শন ছিল তার অধিক বিদ্যা, কিন্তু সৃষ্টিশীলতা হল তার বিকাশ ক্ষেত্র। এমন মানুষ যুগে যুগে আসে না, অনজন্মদের একজন। এবং তিনি তার রচনা সংখ্যা খুব বেশি না, কিন্তু যাই তিনি লিখেছেন তাই তুল্য মূল্যে আমরা তার উত্তরাধিকারী এবং তিনি আমাদের ঐতিহ্যের একজন স্থায়ী স্তম্ভ। শ্রদ্ধা নিবেদন করছি।
মোহাম্মদ নুরুল হুদা, হাসান আজিজুল হক বাংলা ভাষার কথাশিল্পকে অনেক দিয়েছেন, কত তার কোনো পরিমাপ নেই। তো তিনি চলে যাওয়ায় মস্ত শূন্যতার যে জায়গাটি, সেটি কি পূরণ হবার, আপনি কি বলবেন?
না না, কেউ কারো জায়গা পূরণ করতে পারে না, এটা আমি কখনো বিশ্বাস করি না। কারণ প্রত্যেক ভালো লেখকের, শ্রেষ্ঠ লেখকের একটি আপন শ্রেষ্ঠত্ব আছে, সেই শ্রেষ্ঠত্ব হচ্ছে তার ধারণা। আমাদের হাসান আজিজুল হক তার রচনারীতির, তার বক্তব্যের, তার বিষয়বস্তু পূর্বসূরী অনেকেই ছিলেন, কিন্তু তিনি যখন তার রচনারীতিতে প্রবেশ করেন নিজের মত করে, হাসান আজিজুল হকিও একটি ভঙ্গি তিনি রপ্ত করেছেন। তারপরে অনেকেই হয়তো তাকে গ্রহণ করে, তাকে স্তর হিসাবে গ্রহণ করে তারা নিজেদের সৃষ্টি করেছেন, করছেন, কিন্তু কেউ হাসান আজিজুল হক নন, হওয়ার সম্ভাবনাও নেই। আমি শুধু বলবো তার স্থান তিনি পূরণ করে আসেন এবং এই স্থানটি চিরকাল তিনি পূরণ করে রাখবেন এবং অন্যের জন্য তিনি অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে থাকবেন, এটাই আমি মনে করি। ঐতিহ্যের পরম্পরা এবং এটাকে আমরা বলি অন্তভাষ্যমূলক স্রষ্টা, ইন্টারটেক্সুয়াল ক্রিয়েটর।
শ্রোতা বন্ধুরা, আপনারা কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের পৃথিবী ছেড়ে চলে যাওয়া এবং তাঁর স্মরণে বরেণ্য কবি নুরুল হুদার সাক্ষাৎকে শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ঘর গৃহস্থী গল্পে গৃহহীন রাম স্মরণের উক্তি, স্বাধীন হইছি না কি হইছি আমি বুঝব কেমন করে, আগে ভিটে ছিল এখন তাও নেই, আমি স্বাধীনটা কিসি? অথবা কেউ আসেনি গল্পে, আসফ আলীর প্রশ্ন, কই কেউ তো আমারে কলো না যে দেশ স্বাধীন হইছে, কেউ তো কলো না এখন কি হবে, এসব কথা হাসান আজিজুল হকের লেখনীতে। গণমানুষের কথা তিনি তাঁর লেখায় তুলে ধরেছেন সবসময়। নুরুল হুদা, আপনিও গণমানুষের জন্য লেখেন, আপনার কবিতায় তা দেখতে পাই। দুটোকে মিলিয়ে হাসান আজিজুল হকের সাথে আপনার স্মৃতিচারণ যদি আপনি তুলে ধরেন।
আমি প্রথমেই বলতে চাই, তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় নয়, বাংলা একাডেমিতে যখন আমি 1973 সালে যোগদান করি, কিন্তু 80 দশকে এসে তার সঙ্গে আমি যুক্ত হই, তারপরে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকে হাসান আজিজুলকে আমি দেখেছি, তাকে দেখেছি একবারে মুক্ত মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, ধর্ম যার যার সংস্কৃতি সবার, এই কথাটি যেটা আমরা বলি বাংলাদেশে, বাংলাদেশের সম্প্রীতির কথা বলি, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সব ধর্মের তাই সদাচারের কথা বলি, এই ধরনের একজন মানুষ তিনি। এবং তার সঙ্গে আমার বিশেষভাবে যুক্ততা হয় এই কারণে যে আমি সাধারণত উপন্যাস লিখি না, আমি লিখি গল্প কিছু লিখেছি, উপন্যাস শেষ করে আমার দুটা হয়ে গেছে, কিন্তু তার আগে আমি উপন্যাস লিখতাম না। আমি একটা স্মৃতিচারণ করছিলাম একটি পত্রিকা ধারাবাহিকভাবে, তিনি এটা দেখলেন, নাকি বললেন যে হুদা সাহেব আপনি আপনার উপন্যাসটি সম্পূর্ণ করুন। আমি বললাম যে উপন্যাস লিখিনি, স্মৃতিচারণ করছি ভিন্ন প্রক্রিয়া, ওটাই উপন্যাস। অর্থাৎ উপন্যাস থেকে জীবন থেকে বেরিয়ে আসে, জীবনী থেকে বেরিয়ে আসতে পারে, এই কথা তিনি আমাকে জানিয়ে দিলেন। সেদিন থেকে বলা যেতে পারে তার সঙ্গে আমাদের সম্পর্ক, এটা খুব একবারে খুব গভীর বা গাঢ় সম্পর্কে এটা বলবো না, তার থেকে স্থানিক দূরত্ব ছিল, ঢাকা থেকে রাজশাহী এই কর্মস্থলের দূরত্ব ছিল, কিন্তু মানসিকতার ঐক্য ছিল। যখনই তিনি আসতেন বাংলা ছেড়ে দিতে আসতেন, আমি জানলেই তার কাছে ছুটে যেতাম, তিনি আমার অনুভবের নেতাবত্তের কাছে, এবং বাংলা একাডেমির সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক এটাই। বাংলাদেশে যদি আমি বলি কোনো বিশ্ব বাঙালি থাকে, সর্বমানবিক বাঙালি থাকে, সর্বমানবিক মানুষ থাকে, তাদের সব বাদ্যবন্ধুদের একজন তিনি, এবং সেক্ষেত্রেই আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক বলা যেতে পারে। আমি মনে করি সমস্ত পৃথিবী একটি বৈশ্বিক রাষ্ট্র, এবং বাংলাদেশ সেই বৈশ্বিক রাষ্ট্রেরই একটি অংশীদার, আর বাঙালি সারা পৃথিবীর বিশ্ব নাগরিক, এই কথাটি আমি মনে করি। হাসান ভাই তার সঙ্গে একমত ছিলেন বলে আমি জানি।
সবশেষে জনাব মোহাম্মদ নুরুল হুদা, আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, সেটি হচ্ছে হাসান আজিজুল হক বলেছিলেন লিখে তিনি ঋণ শোধ করেন সমাজের কাছে, মানুষের কাছে, কি জবাবদিহিতার জায়গায় তিনি নিজেকে নিজের কাছে দাঁড় করিয়েছেন।
এটা তো সত্য, মানুষ জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণ করার পরে এই যে জায়গায় বেড়ে উঠেছে, প্রথমে মাতৃস্থান থেকে দুগ্ধ খেয়েছে, এবং মাতার আরেকটি নাম হলো স্বদেশ, স্বভূমি। তারপর যখন থেকে তিনি শস্যদানা মুখে নিলেন, তখন সেই শস্যটা কিন্তু এই স্বদেশের, এবং শস্যদানাটা উৎপাদন করে তার পিতা, শস্যদানাটা উৎপাদন করার কাজে যুক্ত ছিলেন এই এলাকার কিছু শ্রমজীবী মানুষ। তাহলে দেখুন যে এই যে ভূমি, যে ভূমি ফসল ফলায়, যে ভূমিতে চাষ করে গণমানুষ, যে মাস চাষ করার পর তাদের যে গোলায় ওঠে পিতৃগোলায়, এবং সেই গোলা থেকে সমহারে যাদের প্রয়োজন তার কাছে বন্ধিত হয়, পরিবারের সদস্যদের কাছে, এবং দেশ নামক যে জাতি নামক যে পরিবার, সেই পরিবারের সদস্যদের কাছে। ফলে তিনি তো শুরু থেকেই তাদের কাছে ঋণী, সেই ঋণকে আর কি দিয়ে শোধ করবে, এটা পয়সা দিয়ে শোধ করা যায় না। তাদেরকে শনাক্ত করার পর তাদেরকে শব্দা জানিয়ে আমি বলবো এগুলো একটা পথ হতে পারে, আবার তাদেরকে সর্বাংশে স্বীকার করেও। আমাদের মূল কথা হচ্ছে স্বীকার করা, সম্মান জানানো, এবং এইভাবে নিজেকে সমষ্টির সঙ্গে, ব্যক্তিকে সমষ্টির সঙ্গে, সেলফকে আদারের সঙ্গে যুক্ত করে নেওয়া। দার্শনিকভাবেই তিনি এই বিষয়টি নিজের দিচ্ছেন বলে আমি ধারণা করি।
জনাব মোহাম্মদ নুরুল হুদা, বরেণ্য কথা সাহিত্যিক দার্শনিক অধ্যাপক আজিজুল হকের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যে বর্তমান সময়ে ছোট গল্পের দিকপাল হাসান আজিজুল হক তাঁর সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন, মহাকাল তাঁকে মনে রাখবে। আলাপনের আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ইরান বিরোধী বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। আসন্ন ভিয়েনা সংলাপে আমেরিকার অন্যায় দাবি মেনে না নিতে ইরানি আলোচকদের প্রতি তেহরানের জুমার নামাজের খতিবের আহ্বান। বাংলাদেশ সরকার খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে মির্জা ফখরুলের অভিযোগ। এবং ভারত জুড়ে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী, জাতির কাছে ক্ষমা প্রার্থনা। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময়, মাফ করবেন শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।